এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات والأرض، من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা মসজিদের নববী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আসরে আমরা এই মসজিদ সম্পর্কে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠার পর এটি রাজনৈতিক কর্মকাণ্ড, বিচার আচার এবং ইসলাম শিক্ষার কেন্দ্রে পরিণত হয়। এই মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে আজান দেওয়ার নির্দেশ দেন। ইসলামের সোনালী যুগের সব শাসনামলে মসজিদে নববীর সাদামাটা গঠন কাঠামো ধরে রাখা হয়েছে। বিশ্বনবীর ওফাতের পর প্রথম খলিফার শাসনামলে এই মসজিদে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। দ্বিতীয় খলিফার আমলে শুধুমাত্র মসজিদের আয়তন এবং এর দরজার সংখ্যা বাড়ানো হয়েছে। তৃতীয় খলিফার আমলে মসজিদের গঠন কাঠামোয় কিছুটা পরিবর্তন আনা হয়। এর পিলারগুলোতে টিনের পাত বসানো হয়। তবে উমাইয়ারা ক্ষমতায় আসার পর ইসলামী শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়, যার প্রভাব মসজিদ নির্মাণের উপরও পড়ে। মসজিদের নববীও এই পরিবর্তনের বাইরে থাকেনি।
মসজিদে নববীর গঠন কাঠামো ছিল অত্যন্ত সাদামাটা। এটির দেয়াল নির্মিত হয় পাথর ও রোদে পোড়ানো ইট দিয়ে, ছাদ দেওয়া হয় খেজুর পাতা বিছিয়ে। মসজিদের মেঝেতে নুড়ি পাথর ও বালুর মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয়, যাতে ছাদ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়লে তা দ্রুত শুকিয়ে যায়। ইতিহাসে এসেছে মসজিদে নববী তৈরির কিছুদিন পরই মসজিদের ভেতরে বৃষ্টির পানি পড়ে জমে গিয়েছিল। এ অবস্থায় সাহাবিরা নুড়ি পাথর ও বালু এনে মসজিদের মেঝেতে ছড়িয়ে দেন, যার ফলে পানি শুকিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে বলেন, খুব ভালো কাজ হয়েছে। তখন থেকে বহুকাল পর্যন্ত মসজিদে নববীর মেঝেতে বালু ও নুড়ি পাথর বিছানো ছিল। অবশ্য বর্তমানে এই মসজিদের মেঝেতে রয়েছে বিশাল আকৃতির দামি কার্পেট।
মসজিদটি নির্মাণের সময় এটিতে যাতায়াতের জন্য তিনটি দরজা রাখা হয়। অবশ্য পরে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন হয়ে যাওয়ার পর মসজিদের পেছনের দিকের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। এর পরিবর্তে উত্তর দিকে আরেকটি দরজা খোলা হয়। মসজিদের পশ্চিম দিকে ছিল আরেকটি দরজা, যার নাম ছিল বাবে আতিকা। আতিকা ছিলেন মক্কার এক নারী, যিনি ইসলাম গ্রহণের পর হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। দরজাটি এই নারীর বসবাসের ঘরের দিকে মুখ করা ছিল বলে এর নাম দেয়া হয় বাবে আতিকা বা আতিকার দরজা। এই দরজাটি বাবে রহমত নামেও প্রসিদ্ধ। এই নামকরণ সম্পর্কে ইতিহাসে এসেছে, একবার এক ব্যক্তি মসজিদের নববীতে এসে রাসূলুল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করার অনুরোধ জানান। আল্লাহর রাসূল দোয়া করলে টানা 7 দিন ধরে মদিনায় প্রবল বর্ষণ হয়। এ অবস্থায় বন্যার আশঙ্কায় লোকজন তার কাছে এসে আবার বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করার অনুরোধ জানায়। এবার বিশ্বনবী আবার দোয়া করলে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি যেহেতু আল্লাহর রহমত, তাই এই দরজার নাম রাখা হয় বাবে রহমত বা রহমতের দরজা।
এই দরজা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে যাতায়াত করতেন বলে এটিকে বাবে নববীও বলা হয়। মসজিদের পূর্ব দিকে রয়েছে আরেকটি দরজা, যেটিকে বাবে জিব্রাইল বা জিব্রাইলের দরজা বলে অভিহিত করা হয়। বলা হয়ে থাকে, বনু কুরাইজার যুদ্ধের সময় আল্লাহ রসুল এই দরজার কাছে হযরত জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে এর নাম দেওয়া হয় বাবে জিব্রাইল। অবশ্য ধীরে ধীরে মসজিদে নববীর দরজার সংখ্যা বাড়তে থাকে, কারণ অনেক সাহাবি মসজিদের আশপাশে বসবাসের জন্য ঘর নির্মাণ করেছিলেন। এসব ঘরের দুটি দরজা থাকত, একটি ঘর থেকে বাইরে যাওয়ার জন্য আর একটি ঘর থেকে মসজিদে যাতায়াতের জন্য। এই অবস্থা তৃতীয় হিজরি পর্যন্ত চলতে থাকে। ওই বছর আল্লাহর রসুল নির্দেশ দেন হযরত আলী আলাইহিসসালামের ঘর ছাড়া অন্য সবার ঘরের সঙ্গে মসজিদের দরজাগুলো বন্ধ করে দিতে হবে। অবশ্য বর্তমানে এই মসজিদে প্রবেশের জন্য রয়েছে 7টি প্রধান ফটক এবং ছোট বড় 81টি দরজা।
মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ অংশের নাম রওজায়ে মুতাহারা। হাদিসে এই অংশে উপস্থিত হওয়ার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে। বিশ্বনবী এই স্থানকে বেহেশতের বাগান বলে উল্লেখ করেছেন। রাসুলের পবিত্র কবর, তার মিম্বর ও মেহরাব এই স্থানে অবস্থিত। যে স্থান থেকে এই মহামানবের পবিত্র ও নুরানি আত্মা আল্লাহর সাক্ষাতে চলে গেছে, সেই স্থানেই তার দেহ মোবারক দাফন করা হয়েছে। পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় খলিফাকে রাসুলুল্লাহর কবরের পাশে দাফন করা হয়। এগুলোর উত্তর পাশের একটি স্থানের নামকরণ করা হয়েছে নবে নন্দিনী হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার কবরের নামে। যারা মনে করেন হজরত ফাতেমাকে তার নিজ ঘরে দাফন করা হয়েছে, তারা এই নামকরণ করেছেন। অবশ্য ইতিহাসে তাকে জান্নাতুল বাকিতে দাফন করার কথা বলা হয়েছে এবং সুন্নি মুসলমানরা এই বর্ণনাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন। রাসুলুল্লাহর কবর যে বিশাল কক্ষে অবস্থিত, তাতে রয়েছে 4টি মজবুত পিলার এবং এর উপরে রয়েছে সবুজ রঙের একটি সুদৃশ্য গম্বুজ।
মসজিদে নববীর আরেকটি পবিত্র অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিম্বর। বর্ণনায় এসেছে, প্রথম দিকে আল্লাহর নবী একটি খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী খুতবা দেওয়ার জন্য মিম্বর তৈরির প্রস্তাব দিয়ে বলেন, এটি নির্মিত হলে আল্লাহর রসুল যেমন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হবেন না, তেমনি সমবেত সব মুসল্লি ওনাকে দেখতে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। তৈরি হয় ইসলামের ইতিহাসের প্রথম মিম্বর। এটিতে 2 ধাপ সিঁড়ি এবং এরপর রাসুলের বসার স্থান তৈরি হয়। পরবর্তীতে একজন কাঠ মিস্ত্রি ওই 3 ধাপের মিম্বরের উপর আরও 6 ধাপ সিঁড়ি নির্মাণ করেন, ফলে এটি 9 ধাপের মিম্বরে পরিণত হয়।
আব্বাসীয় খলিফাদের শাসনামলে এই মিম্বর কয়েকবার পুনর্নির্মাণ ও সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়। 654 হিজরিতে এক দুর্ঘটনায় মসজিদে নববীতে আগুন লেগে মিম্বরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঐতিহাসিক দলিলে পাওয়া যায়, ওই পোড়া মিম্বরটির ভস্মীভূত ছাই বর্তমানে যে স্থানে মিম্বর আছে তার ঠিক নিচে দাফন করা হয়েছিল। বর্তমানে মসজিদের নববীতে যে মিম্বরটি আছে সেটি মরমর পাথরের তৈরি এবং এর উপরের কারুকার্যগুলি স্বর্ণ দিয়ে করা হয়েছে। 12 ধাপ সিঁড়ির এই মিম্বরটি 999 হিজরিতে তৎকালীন ওসমানীয় সুলতান এই মসজিদকে উপহার হিসেবে দিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানরা মেহরাব নামক কোনো স্থানের সঙ্গে পরিচিত ছিলেন না। পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিজদা দেওয়ার স্থানে একটি মেহরাব নির্মিত হয়। বর্তমানে মসজিদে নববী সহ বিশ্বের প্রায় প্রতিটি মসজিদের সামনের দিকে ঠিক মাঝখানে ইমাম সাহেবের নামাজে দাঁড়ানোর জন্য যে স্থান নির্ধারিত রয়েছে সেটিকে মেহরাব বলা হয়। মেহরাবের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি মসজিদে নামাজ আদায় করতে এসে মেহরাবের দিকে তাকান, তিনি নিজের চোখে কাবা শরীফ দেখার সওয়াব লাভ করেন। মসজিদে নববীতে বর্তমানে মূল মেহরাবের পাশাপাশি আরও কয়েকটি ছোট মেহরাব রয়েছে। এগুলোর একটিকে মেহরাবে তাহাজ্জুদ বলা হয়। হযরত ফাতিমাতুজ্জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরের পেছনে এই মেহরাবটি অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো রাতে এখানে দাঁড়িয়ে নফল ইবাদতে মশগুল হতেন।
মসজিদে নববীর আরেকটি মেহরাবের নাম মেহরাবে ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এটি তখনকার সময়ে হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার ঘরের মধ্যে ছিল এবং এখানে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। বর্তমানে এই মেহরাবটি রাসূলুল্লাহর হুজরার মধ্যে পড়েছে। এই মসজিদের আরেকটি মেহরাবের নাম মেহরাবে ওসমানী। ওসমানিয়া সুলতানদের নামে এটির নামকরণ করা হয়েছে। অবশ্য কেউ কেউ বলেন তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের নামে এই নামকরণ হয়েছিল। রাসুলের মেহরাবের পেছনে অবস্থিত এই মেহরাবটি কিবলার দিকে মুখ করা। বর্তমানে মসজিদে নববীর ইমাম সাহেব এই মেহরাবে দাঁড়িয়ে জামাতের ইমামতি করেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, আবারও আগামী আসরে কথা বলার আশা রইল।
জীবন শৈলী। শ্রোতা বন্ধুরা, সুন্দরভাবে জীবনযাপনের উপায় নিয়ে নতুন ধারাবাহিক জীবন শৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা অতীত থেকে শিক্ষা নেয়ার গুরুত্ব সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আজ এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে অতীত থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই। মানব জীবনে ভুল ত্রুটি অস্বাভাবিক কোনো বিষয় নয়, তবে তারাই বুদ্ধিমান যারা জীবনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে পরবর্তীতে সেগুলো শুধরে নেয় এবং সামনের দিকে এগিয়ে চলে। তবে তাদের চেয়েও বুদ্ধিমান হলেন তারা যারা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভুল ত্রুটিমুক্ত জীবনযাপনের চেষ্টা করেন। আমাদের চারপাশে যা কিছু ঘটছে বা অতীতে যেসব ঘটনা ঘটেছে তার সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকতে পারে। প্রতিদিনের নানা ঘটনা থেকে শিক্ষা নিতে চাইলে এসব ঘটনাকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ঘটনাকে দেখতে হবে। পবিত্র কোরআনের সূরা আল হাসরের 2 নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, হে সূক্ষ্ম দৃষ্টির অধিকারীরা, তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় অতীতের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। উদাহরণ হিসেবে হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করা যেতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিপুল অর্থবিত্তের অধিকারী ছিলেন। জিন জাতি ও পাখিরা তার অধীনস্থ ছিল। তিনি জীবজন্তুর ভাষা পর্যন্ত বুঝতে পারতেন, কিন্তু বিপুল অর্থবিত্ত ও ক্ষমতা তাকে বিভ্রান্ত করতে পারেনি।
হযরত সুলাইমান আলাইহিসসালাম সবসময় আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। কোরআনে লুত আলাইহিসসালামের জাতির অন্যায়ের শাস্তির কথা এসেছে। ওই জাতি আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, এ কারণে তাদের ওপর কঠিন শাস্তি
নেমে এসেছিল। কোরআনে হজরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা তুলে ধরা হয়েছে, যা সত্যিই আকর্ষণীয়। এছাড়াও নবী রাসূলদের অনেক ঘটনা তুলে ধরা হয়েছে যাতে মানুষ শিক্ষা নিতে পারে। কোরআনে এসব ঘটনা তুলে ধরার উদ্দেশ্য কখনোই স্রেফ গল্প বলা নয়, বরং এসব গল্পের মাধ্যমে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ। এ কারণে পবিত্র কোরআনে নবী রাসূলদের এমন কোনো অগুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হয়নি যেখানে দিক নির্দেশনা নেই। এ কারণেই কোরআনে নবী রাসূলদের ঘটনা বর্ণনা করার সময় জন্ম ও মৃত্যু তারিখ, নবীদের সন্তান ও স্ত্রীর সংখ্যার মতো তথ্য তুলে ধরা হয়নি।
কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার একটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। সেখানে আল্লাহ স্পষ্টভাবেই শিক্ষা নেওয়ার কথা বলেছেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। সূরা ইউসুফে রয়েছে 10টি শিক্ষা। এর মধ্যে ভাইদের পক্ষ থেকে হিংসা বিদ্বেষ ও এর ধ্বংসাত্মক পরিণতি, শত্রুদের নানা ষড়যন্ত্র ও প্রতারণা মোকাবেলা, ইউসুফ আলাইহিসসালামের নিষ্পাপ অবস্থা, যৌন লালসা ও পাপ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা, জুলাইখার অপকর্ম ও ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা অন্যতম। পবিত্র কোরআন এসব ঘটনা বর্ণনার মাধ্যমে মানুষকে এ বার্তায় দিচ্ছে যে অতীত জাতিগুলোর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের বর্তমান জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে, সেসব ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।
জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর তা হল পরামর্শ। ইসলামী পরামর্শের আলাদা গুরুত্ব রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করেছেন এবং পরামর্শের জন্য উদ্বুদ্ধ করেছেন। যাদের মধ্যে অহংকার ও আত্মম্ভরিতা নেই, তারা সহজেই অন্যের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। কিন্তু যারা অহংকারী এবং নিজের সিদ্ধান্তকেই সর্বোত্তম বলে মনে করে, তারা সাধারণত অন্যের সঙ্গে পরামর্শ করে না এবং অন্যের কাছ থেকে কোনো শিক্ষাও গ্রহণ করে না। সাফল্য অর্জন বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন মানুষের ব্যর্থতার পেছনে অনেক কারণ থাকে, তবে অনেকের ব্যর্থতার পেছনের প্রধান কারণ হল নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করা এবং অন্যের পরামর্শ গ্রহণ না করা। অন্যের পরামর্শ গ্রহণের গুরুত্ব প্রসঙ্গে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যারা অন্যের সঙ্গে পরামর্শ করেন এবং অন্যের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগান, তারা সঠিকতর সিদ্ধান্ত নিতে সক্ষম হন।
তবে হ্যাঁ, সবাই তো আর সঠিক পরামর্শ দিতে পারে না, সে কারণে আমাদেরকে পরামর্শদাতা নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমরা ওইসব লোকের কাছেই পরামর্শ নেব যারা সৎ জ্ঞানের অধিকারী, সুবুদ্ধি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন ও সুচিন্তার অধিকারী। বলা হয়ে থাকে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনজন বয়স্ক মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে। ইরানি সমাজে প্রচলিত একটি কথা হচ্ছে, যে যত বেশি পরামর্শ করে সে তত কম ভুল করে। একবার দুই ব্যক্তি নদীর পাড়ে বসে মাছ ধরছিল। দুইজনের একজনের বয়স ও অভিজ্ঞতা ছিল বেশি, অপরজন ছিল কম বয়সী। মাছ ধরার অভিজ্ঞতাও তার খুব একটা ছিল না।
দুজনেই পাশাপাশি বসে নদীতে বড়শি ফেলেছে, কিন্তু বয়স্ক লোকটির বড়শিতে টপাটপ মাছ ধরলেও অল্প বয়সীর বড়শিতে একটি মাছও ধরা পড়ল না। অল্প বয়সী লোকটি অভিজ্ঞ লোকটির কোনো পরামর্শ না নিয়ে ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে বসে থেকেও কোনো মাছই ধরতে পারল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। যদিও বয়স্ক ও অভিজ্ঞ লোকটির বড়শিতে টপাটপ মাছ ধরার রহস্য খুব কঠিন কিছু ছিল না, বয়স্ক লোকটি যেখানে বড়শি ফেলেছিলেন সেখানে আগে থেকেই কিছু শুকনো রুটি রেখেছিলেন, যেটাকে অনেকেই চার বলে থাকেন। বড়শি ফেলার আগেই খাবার দেয় সেখানে মাছ এসে জড়ো হয়েছিল এবং সেখানে জড়ো হওয়া ওইসব মাছ বড়শিতে দেয়া আরও আকর্ষণীয় খাবার গিলছিল। এর ফলে বয়স্ক লোকটি অনেক মাছ ধরতে পেরেছিলেন। অল্প বয়সী লোকটি যদি পাশের লোকটির সঙ্গে এ বিষয়ে পরামর্শ করত, তাহলে ঘণ্টার পর ঘণ্টা বিফলে যেত না এবং মাছ ধরার বিষয়ে হতাশাও আসত না।
আমাদের জীবনটা এমনই, আমরা অনেক সময় অতীত ঘটনাবলী ও অভিজ্ঞতা কাজে না লাগিয়ে এবং অন্যের সঙ্গে পরামর্শ না করে ভুল পথ নির্বাচন করি। কেউ একবার ভুল পথ নির্বাচন করলে তা শুধরানোর জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। এ কারণে আমরা যদি কখনো ভুল পথ নির্বাচন করে ফেলি, তাহলে সেই পথে অটল না থেকে তা শুধরানোর জন্য চেষ্টা করতে হবে। এক্ষেত্রেও অন্যের পরামর্শ প্রয়োজন হবে।
আমরা সবাই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে অতীত থেকে শিক্ষা নেব এবং অন্যের সঙ্গে পরামর্শ করব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সবার জন্য রইল শুভকামনা।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
ছোট ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকের প্রথম দিকে পাশ্চাত্যের রেনেসা বা জাগরণ আন্দোলনের প্রেক্ষাপটে কোনো কোনো প্রাচ্যবিদ মানব সভ্যতার সবচেয়ে বড় নির্মাতা ও প্রশিক্ষক এবং সবচেয়ে বড় ঐশী মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের অশেষ ও বিশ্বজনীন প্রভাবের বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তারা এ লক্ষ্যে পশ্চিমা গবেষক ও শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শেখার প্রথা চালু করেন। এই পদক্ষেপের কারণে ইসলাম ও মহানবী সম্পর্কে পশ্চিমা বা ইউরোপীয়দের মন পুরোপুরি বিদ্বেষমুক্ত হয়েছিল তা বলা যাবে না, কিন্তু এর ফলে পুরনো বিদ্বেষপূর্ণ ও শুষ্ক ধারণাগুলোর পরিবর্তে বিশ্বজনীন উপলব্ধির দরজা খুলে যায় এবং ভারসাম্যপূর্ণ বা ন্যায়বিচারপূর্ণ মন্তব্য করার পথ সুগম হয়। ফ্রান্সোয়া মেরি আরোয়েত বা ভলতেয়ার ছিলেন এমনই একজন ফরাসি চিন্তাবিদ, সাহিত্যিক, ইতিহাসবিদ ও দার্শনিক যিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ব্যক্তিত্ব সম্পর্কে তার হীন ধারণা অনেকাংশে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন।
ফরাসি প্রাচ্যবিদ ও নাট্যকার ভলতেয়ার যৌবনের প্রথম দিকে ইসলাম ধর্ম সম্পর্কে পাদ্রী ও মিশনারিগুলোর বিদ্বেষময় কল্পকাহিনীর শিকার হয়েছিলেন, ফলে তিনি ইসলামের মহানবী সম্পর্কে অত্যন্ত অবমাননাকর নাটক নবী মুহাম্মদ লিখেছিলেন। নাটকটি প্রথম দেখানো হয় 1739 খ্রিস্টাব্দে। নানা কারণে নাটকটি তৎকালীন খ্রিস্টধর্ম প্রধান পোপকেও বিক্ষুব্ধ করেছিল। এ নাটকে তিনি মহানবীকে ইউরোপীয়দের কাছে সবচেয়ে বেশি কুৎসিতভাবে তুলে ধরেন, কিন্তু পরবর্তীকালে ভলতেয়ার ব্যাপক চেষ্টা প্রচেষ্টার পর ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বাস্তবতা জানতে সক্ষম হন, ফলে তিনি আর ইসলামের মহানবীকে অবমাননাযোগ্য বলে মনে করতেন না, বরং ইসলামের ইতিহাসের এক বিমুগ্ধ অনুরাগীতে পরিণত হন। অবশ্য তখনও তিনি মনে করতেন যে মুসলমানরাও অন্যান্য ধর্মের অনুসারীদের মতোই নানা কুসংস্কার ও অস্পষ্টতায় আচ্ছন্ন।
¶¶ ভলতেয়ার ন্যায় বিচার, ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতার কথা বলতেন এবং সমাজ সংস্কার নিয়ে কথা বলতেন। বাকস্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিকে প্রাধান্য দিতে গিয়ে তিনি গির্জার ও ফ্রান্সের বুরবন রাজবংশের বিরোধিতায় নামেন। ধীরে ধীরে তিনি ইসলাম ও মুসলমানদের অনুকূলে কথা বলতে থাকেন। কুসংস্কারের গোরস্থান ও সম্ভ্রান্ত ব্যক্তির বিধিবিধান নামক দুই লেখাই তিনি ইসলাম ও ইসলামের মহানবীর প্রশংসা করেন। তার প্রশংসার এই ধারা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে যেদিকের অনুরাগী হওয়া উচিত শীর্ষক লেখায় ভলতেয়ার ইসলামকে অন্য সব ধর্মের চেয়ে উন্নত বলে প্রকাশেই মন্তব্য করেন।
ভলতেয়ার বহু বছর ধরে ধর্মগুলোর বাস্তবতা সম্পর্কে জানার জন্য ব্যাপক গবেষণা ও অনুসন্ধানে মশগুল ছিলেন। তিনি বহু বই পড়ে ও নানা ধর্মের অনুসারীদের সঙ্গে যোগাযোগ করে এ পথে কঠোর পরিশ্রম করেন। বিজ্ঞ লোকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সহায়তা চাইতেন, যাতে সত্যকে জানা যায়। ভলতেয়ার মনে করতেন, বুদ্ধিবৃত্তিক নানা যুক্তি প্রমাণের ভিত্তিতে বোঝা যায় যে স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তিনি বলতেন, ঘড়ি নির্মাতা যেমন ঘড়ি তৈরি করেন, তেমনি এ বিশ্বজগতেরও একজন স্রষ্টা রয়েছেন। ভলতেয়ার বলেছেন, আমার মাথার উপরের আকাশ ও রাতের তারকারাজি দেখতে পারাটাই আমার জন্যে মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ হিসেবে যথেষ্ট।
খ্রিস্টীয় 1763 সালে ভলতেয়ারের চিন্তাধারায় বড় ধরনের পরিবর্তন ঘটে। এবছরই মহানবী ও তার অনুসারীদের সম্পর্কে ভলতেয়ারের বিদ্বেষপূর্ণ ধারণার অবসান ঘটে। 40 বছর ধরে ধর্ম ও ইতিহাস সম্পর্কে গবেষণার পর তিনি মহানবীর প্রশংসা করে বলেছেন, নিঃসন্দেহে মুহাম্মদ অত্যন্ত বড় মানুষ ছিলেন। তিনি তার গুণ ও পূর্ণতার ছোঁয়ায় বড় বড় মানুষও গড়ে তুলেছেন। তিনি ছিলেন প্রাজ্ঞ আইন প্রণেতা, শক্তিশালী দিগ্বিজয়ী, ন্যায়পরায়ণ শাসক ও ক্ষুধাভীরু নবী, এবং তিনিই বিশ্বে সবচেয়ে বড় বিপ্লব ঘটিয়েছেন। কুসংস্কারের গোরস্থান শীর্ষক বইয়ে ভলতেয়ার উল্লেখ করেছেন যে দুনিয়ার সব ধর্মই পৃথিবীর গোরস্থানে ঠাঁই নেবে, কিন্তু একমাত্র যে জীবন্ত চেহারাটি নিজেকে তুলে ধরছে তা মুহাম্মদের চেহারা।
ভলতেয়ার খ্রিস্টধর্মের সমালোচনা করে বলেছেন, এ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করা উচিত। নানা ধর্মের প্রকৃতি বিশ্লেষণের পর ভলতেয়ার ইসলাম ধর্ম সম্পর্কে বলেছেন, যে ধর্ম মুহাম্মদ এনেছেন তা নিঃসন্দেহে খ্রিস্টধর্মের চেয়ে উন্নত। তাঁর ধর্মে কখনো কোনো এক ইহুদিকে খোদা বলে দাবি করা হয়নি, এক ইহুদি নারীকে খোদার মা বলে ভাবা হয়নি, এবং অন্য ইহুদি নবীদের ব্যাপারে ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা হয়নি। তাঁর ধর্ম তথা ইসলাম কখনো খ্রিস্টানদের পাগলামিপূর্ণ কুফরি বা অবিশ্বাসের পথ ধরেনি, এবং কখনো এক খোদাকে তিন খোদা ও তিন খোদাকে এক খোদা বলে মনে করেনি। এক খোদার প্রতি বিশ্বাস কেবল মুহাম্মাদের ধর্মেরই মূলনীতি। ভলতেয়ার 1776 খ্রিস্টাব্দে মহানবীর প্রতি চরম অবমাননাকর নাটকটি লেখার কথা স্মরণ করে বলেছিলেন,
আমি মুহাম্মাদের প্রতি অনেক অন্যায় করেছি। মুহাম্মাদের মধ্যে রয়েছে এমন বিস্ময়কর কিছু যা খুবই পছন্দনীয় ও হৃদয় জোড়ানো। মানুষ তার প্রতি বিস্মিত ও প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হয়, কারণ তিনি একাই বিপুল অংশীবাদী বা মুশরিক জনগণের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছিলেন। ওই মুশরিকরা মুহাম্মাদের চিন্তাধারাকে বিলুপ্ত করতে চেয়েছিল। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। তিনি বহু বছর ধরে আল্লাহর পথে আহ্বান জানাতে গিয়ে নির্যাতন ও নানা যন্ত্রণা সহ্য করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার উপায় সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার নানা ক্ষতিকর দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অন্যের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর তুলনার নেতিবাচক নানা দিক এবং এ থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
পবিত্র কোরআনের সূরা রুমের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে আর এক নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন আছে। স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব উপলব্ধি না করে অনেকেই অন্যদের সঙ্গে নিজেদের স্বামী বা স্ত্রীর তুলনা করে থাকেন। অনেকেই মনে করেন এই উপায়ে তারা নিজেদের স্বামী বা স্ত্রীকে সংশোধন করতে সক্ষম হবেন, কিন্তু বাস্তবতা হলো এই পন্থাটি কোনোভাবেই ইতিবাচক নয়, বরং ব্যাপক ক্ষতিকর। এই পন্থাটি দাম্পত্য সম্পর্কের ভয়ানক ক্ষতি করে। শুধু স্বামী বা স্ত্রী নয়, পুরো পরিবারই তা থেকে ক্ষতিগ্রস্ত হয়। আজ আমরা এর কারণ এবং এ ধরনের অভ্যাস থেকে মুক্তির উপায় তুলে ধরার চেষ্টা করব। অন্যদের সঙ্গে তুলনার মাধ্যমে আপনি আপনার স্বামী বা স্ত্রীর ব্যক্তিত্ব ও অনুভূতিতে আঘাত করছেন, এর ফলে আপনার জীবনসঙ্গীর আত্মবিশ্বাস কমতে শুরু করে।
অনেক গবেষক মনে করেন স্বামী বা স্ত্রীর মধ্যে অন্যের সঙ্গে তুলনার প্রবণতা গড়ে ওঠে মূলত শিশুকাল থেকে। এটা তাদের মধ্যেই বেশি দেখা যায় যারা শিশুকালে সবসময় অন্যের সঙ্গে তুলনার শিকার হতেন। আর শিশুকালের এই ঘটনাগুলোর মধ্য দিয়েই তার মন মগজে এই প্রবণতা খুঁটি গেড়ে বসে। এরপর বড় হয়ে সে নিজেই তুলনা করতে শুরু করে। এ ধরনের শিশুরা বড় হয়ে নিজের সবকিছুর সঙ্গে অন্যের তুলনা করতে শুরু করে। পেশা, বাসস্থান, এমনকি বাবা মা ও স্ত্রী নিয়েও অন্যের সঙ্গে তুলনা চলে। এ ধরনের ব্যক্তি কখনোই নিজের জীবন সংসার এমনকি পেশা নিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা সবসময় সর্বোত্তম ও শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু সবার পক্ষেই যে শ্রেষ্ঠ হওয়া সম্ভব নয় তা বুঝতে পারে না। নিজেদের স্বামী বা স্ত্রীর কারণেও এ ধরনের তুলনা করার প্রবণতা গড়ে উঠতে পারে। এটা হয় যখন স্বামী বা স্ত্রী সবসময় ভালোবাসা, মায়া মমতা, যৌন সম্পর্ক অথবা আর্থিক ক্ষেত্রে অপূর্ণতা অনুভব করতে থাকে। অনেকে আবার বাহ্যিক রূপ নিয়েও তুলনা করেন।
অন্যের সঙ্গে স্বামী বা স্ত্রীর বাহ্যিক রূপ নিয়ে তুলনা করার চেয়ে বড় ভুল দাম্পত্য জীবনে আর হতে পারে না। এই ভুল দাম্পত্য জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে নিয়ে আসে। এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর আত্মবিশ্বাস ক্রমেই কমতে থাকে এবং পারস্পরিক আকর্ষণ মলিন হতে শুরু করে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে বাহ্যিক রূপটাই শেষ কথা নয়। দাম্পত্য জীবনে যেটা বেশি প্রভাব ফেলে তা হল পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়া তুলনা করার কারণে আপনি নিজের অজান্তেই আপনার স্বামী বা স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ হারাতে থাকবেন। সম্পর্কের সব ক্ষেত্রে একটা শীতল ভাব চলে আসবে। এটা এমন পর্যায়ে যেতে পারে যে আপনার সন্তান লালন পালনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এর ফলে স্বামী বা স্ত্রীর মনে এই ধারণার জন্ম নিতে পারে যে তার স্বামী বা স্ত্রী তাকে পছন্দ করে না। এমন ধারণাও হতে পারে যে বিয়ের পর থেকেই তার জীবনসঙ্গী তাকে মন থেকে মেনে নেয়নি এবং তার কাছে তিনি গুরুত্বহীন। এর ফলে সে হতাশায় ভুগতে পারে।
এর ফলে কখনো কখনো তার মধ্যে প্রতিশোধ প্রবণতার জন্ম হতে পারে। সুযোগ পেলেই ভুল ধরতে শুরু করে। এসবই পরিবারের ভেতরে ভাঙন ও অশান্তির কারণ। এটা এমনভাবে আঁকড়ে ধরতে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে। এছাড়া আর্থিক দিক থেকে তুলনা করলে স্বামী বা স্ত্রী ব্যাপক চাপ অনুভব করতে পারেন এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের ঝুঁকি নিয়ে নিতে পারেন, যা গোটা পরিবারের জন্যই ক্ষতিকর। এই অভ্যাস থেকে মুক্তি পেতে আপনাকে আগে আশা প্রত্যাশার গণ্ডিটা ছোট করতে হবে। নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী আপনার আশা ও চাহিদাকে মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে কাটছাট করে এগোতে হবে। আপনি যদি নিজের চাহিদা ও প্রত্যাশাকে সামর্থ্যের সঙ্গে সমন্বয় করে নেন, তাহলে উদ্বেগ, উৎকণ্ঠা ও মানসিক অশান্তি কমবে। অনেকের জীবনে সঠিক কোনো লক্ষ্য নেই, এ কারণে তারা তুলনা করতে থাকেন। মনে রাখতে হবে, প্রত্যেকের জীবন তার নিজের সঙ্গে সম্পর্কিত। এ কারণে কখনোই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে দাম্পত্য সম্পর্ক নষ্ট করা উচিত নয়।
যখনই আপনার কাছে অন্যের স্ত্রী বা স্বামীকে তুলনামূলকভাবে ভালো মনে হবে অথবা আপনার মধ্যে তুলনা করার প্রবণতা দেখা দেবে, তখনই যে বিষয়টি সামনে আনবেন তা হলো আপনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং প্রতিটি মানুষেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। শুধু খারাপ দিকগুলোর উপর ফোকাস করলে এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে কষ্টের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার আরেকটি উপায় হল নিজের স্বামী বা স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হওয়া। সম্পর্কটা আরও জটিল হওয়ার আগেই আপনি নিজের ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করুন। আপনি বলুন যে তার পরিশ্রমের মর্যাদা সম্পর্কে আপনি অবহিত। আপনি যে তাকে ভালোবাসেন, পছন্দ করেন এবং আপনার কাছে যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কথাই ও কাজে বোঝানোর চেষ্টা করুন। আপনার এসব কথা ও কাজ জীবনসঙ্গীকে আরও ভালো কাজে উৎসাহ যোগাবে, তার কর্মতৎপরতা আরও গতিশীল হবে।
কিন্তু আপনি যদি কেবল তুলনা করতে থাকেন, তাহলে এর উল্টো ফল হতে পারে, দাম্পত্য সম্পর্কটা বিষিয়ে উঠতে পারে। বাস্তবতা হলো, মানুষের মন তার অজান্তেই অন্যের জীবনযাত্রার ইতিবাচক দিকগুলোর সঙ্গে নিজের জীবনের তুলনা করতে থাকে। যখনই অনুভব করবেন আপনার মধ্যে এমনটি হচ্ছে, তখনই এটা থামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। স্বামী বা স্ত্রীর ভালো দিকগুলো নিয়ে বেশি ভাবুন, অন্যকে নিয়ে ভাবার আগে নিজের জীবন নিয়ে ইতিবাচক চিন্তা করুন। কিভাবে আপনারা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন, কিভাবে কঠিন সময়গুলো মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারবেন, সেগুলো নিয়ে বেশি বেশি ভাবুন। দুজনের সুন্দর মুহূর্তগুলো স্মরণ করুন, সেগুলো নিয়ে ভাবুন, সুখ স্মৃতিগুলো সামনে আনার চেষ্টা করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য আরেকটি বড় আঘাত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এসব নৃশংসতার বিভৎস ছবি ও ভিডিও সারা বিশ্বের মিডিয়ায় তুলে ধরা হচ্ছে এবং ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটেরও তীব্র সমালোচনা হচ্ছে। তারপর জাতিসংঘ সম্প্রতি এক ঘোষণায় শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সৌদি বিমান হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি শিশু নিহত হলেও জাতিসংঘ শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়ায় বিশ্বজুড়ে এ সংস্থার প্রতি সমালোচনা দিন দিন বাড়ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইয়েমেনের জনস্বাস্থ্য মন্ত্রী তোহা আল মুতাওয়াক্কেল বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এ পর্যন্ত 3,000-এর বেশি শিশু নিহত এবং 4,000-এর বেশি শিশু আহত কিংবা পঙ্গু হয়েছে। ইউনিসেফও স্বীকার করেছে ইয়েমেনের 4,00,000 শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে 80,000 শিশু মৃত্যুর প্রহর গুনছে। ইয়েমেনের জনস্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জঙ্গি বিমান থেকে এমন সব বোমা নিক্ষেপ করা হয়েছে যার তেজস্ক্রিয়ার প্রভাবে বহু শিশু জিনগত জটিল সমস্যায় ভুগছে। আহত বহু শিশু জরুরি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় স্থল, আকাশ ও পানিপথে কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনের সাদা প্রদেশে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। শুধু তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সাদা প্রদেশের শত শত শিশু প্রাণ হারিয়েছে।
1989 সালের 20 নভেম্বর শিশুদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষা বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এরপর পর্যায়ক্রমে বহু দেশ শিশু অধিকার রক্ষা বিষয়ক সনদে সই করে এবং এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে। ধারণা করা হচ্ছিল সরকারগুলো শিশু অধিকার রক্ষা এবং তাদের অবস্থার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবে। এও আশা করা হচ্ছিল যে হয়তো শিশুদের চোখের পানি আর দেখতে হবে না, তারা সহিংসতার শিকার হবে না, জুলুম, নির্যাতন ও আগ্রাসনেরও শিকার হবে না। বাস্তবতা হচ্ছে শিশু অধিকার রক্ষা বিষয়ক কনভেনশন শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে, কিন্তু তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, যুদ্ধের কবলে পড়ে তাদের হতাহত হওয়া, শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যা মানব সভ্যতার জন্য লজ্জাজনক। একদিকে যেমন প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে মারণাস্ত্র তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থের অভাবে রোগ, শোক, ক্ষুধা ও অপুষ্টিতে বিশ্বের বহু শিশু প্রাণ হারাচ্ছে।
শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধে, অথচ যেখানে শিশুরা আনন্দে, হাসি খুশিতে উৎফুল্ল থাকবে, খেলাধুলা করবে, লেখাপড়া শিখবে এবং আত্মিক ও শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা, সেখানে তারা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো শিশু অধিকার রক্ষায় সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে শিশুদের রক্ষায় তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। 2016 সালের 2 জুনে জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে শিশু হত্যার কারণে সৌদি আরব ও তার মিত্রদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সে সঙ্গে ইয়েমেনের 60% শিশু মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকেও দায়ী করা হয়েছিল। কিন্তু সৌদি আরবের প্রবল আপত্তি ও চাপের মুখে জাতিসংঘ শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসে। সৌদি হুমকির কারণে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ওই ঘোষণার 1 সপ্তাহ পরই শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক সমাজকে বিস্মিত করেছিল।
সৌদি কর্মকর্তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে হুমকি দিয়ে বলেছিলেন, ওই কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়া না হলে জাতিসংঘে অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সে সময় ইয়েমেনের একটি শিশু জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা অত্যন্ত হৃদয়স্পর্শী এক চিঠিতে বলেছিল, আমি বড় হয়ে যখন লেখাপড়া শেষ করব এবং জাতিসংঘের মহাসচিব হব, তখন সৌদি আরবের বিচার করব, কেননা আমার স্কুলের বন্ধু আহমদ, যে কিনা আমার পাশে বসত, সৌদি আরব তাকে হত্যা করেছে। তারা যদি আমাকে হুমকি দেয় তাতে আমি ভয় পাব না, কেননা ততদিনে আমি বড় হয়ে যাব এবং আমি মরতে চাই না। এদিকে শিশু হত্যার অভিযোগ তুলে জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিবাদে রাজধানী সানায় হাজার হাজার শিশু কিশোর সমবেত হয়ে জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, আমরা জানি কারা সত্যিকারের খুনি, তারাই আসল হত্যাকারী, যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাদ্য আসতে দিচ্ছে না, এবং জাতিসংঘ এই জঘন্য অন্যায়ের সহযোগী।
ইয়েমেনে শুধু যে গণহত্যা চলছে তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকারের দাবিদার সরকারগুলো তাদের সমর্থনে এগিয়ে আসছে না। ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিন শিশু হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অবস্থায় বিশ্বের সব সরকার, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও মানবিক ত্রাণ সাহায্যকারী সংস্থাগুলো এসব অঞ্চলের শিশুদের রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু দুঃখজনকভাবে শিশু অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আরব দেশগুলো তাদের তেল বিক্রি বাবদ অর্থ অস্ত্র ক্রয় সহ অন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছে। ইয়েমেনে শিশু হত্যায় শুধু যে সৌদি আরব জড়িত তা নয়, মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের সরকারগুলো তাদের স্বার্থের কারণে সৌদি অপরাধযজ্ঞের বিষয়ে টু শব্দটিও করছে না।
এ কারণে সৌদি আরব আরও বেপরোয়া হয়ে আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সৌদি আরব আরও বেশি অধ্যত্ত হয়ে উঠেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আনসারুল্লাহ কোনো অস্ত্র আমদানি করতে পারবে না। আনসারুল্লাহর নেতা সৈয়দ আব্দুল মালিক হোতি ও তার একজন ঘনিষ্ঠ মিত্রের সফর ও সম্পদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ। গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন। তো শ্রোতা বন্ধুরা, ইয়েমেনের শিশুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։